1947-এর দেশ ভাগের সময় অখণ্ড ভারতের কিছু কিছু অংশ পাকিস্তানে এসেছিল, কিছু কিছু অংশ ভারতে রয়ে গিয়েছিল, যেমন বঙ্গভূমের একটা অংশ পাকিস্তান হয়েছিল, আর একটা অংশ ভারতের সঙ্গে রয়ে গিয়েছিল। একই রকমভাবে পাঞ্জাবেও তেমনটি ঘটেছিল, কিন্তু কোথাও কোথাও আবার যেমন নিজাম শাসিত রাজ্য ভারতের সঙ্গে যোগ দিয়েছিল, এবং কাশ্মীরের ব্যাপারেও ঠিক কি হয়েছিল আপনি আমাদের দর্শক শ্রোতাদেরকে জানাবেন?
কাশ্মীরের ক্ষেত্রে যে সিদ্ধান্তটা হয়েছিল সেটা একটু জটিল সিদ্ধান্ত ছিল, কারণ যখন ইংরেজরা ভারত ছেড়ে চলে যায় বা যে সিদ্ধান্ত হলো তারা চলে যাবে, তখন বলা হয়েছিল যে এই অংশ হবে পাকিস্তানের, এই অংশ হবে ভারতের, এবং যে নিজাম শাসিত যেগুলো এলাকা মানে প্রিন্সলি স্টেটস যেগুলোকে বলা হতো, সেগুলো তারা সিদ্ধান্ত নিবে তা হয় কি ভারতের অংশ হবে না পাকিস্তানের অংশ হবে না তারা স্বাধীন হবে। তিনটা ধরনের সিদ্ধান্ত হয়েছিল। তো শেষ পর্যন্ত বলা হয়েছিল যে কাশ্মীর, হায়দ্রাবাদ এবং জুনাগড়ের ব্যাপারে সিদ্ধান্তটা পরে হবে, এই তিনটি প্রিন্সলি স্টেটস এর সিদ্ধান্ত পরে হয়নি। শেষ পর্যন্ত পাকিস্তান কোন এক সময় জুনাগড় ছেড়ে দিল ভারতকে এবং হায়দ্রাবাদ ভারত দখল করে নিল। কাশ্মীরের ক্ষেত্রে যেটা হয়েছিল যে 47 অগস্ট মাসেই সেপ্টেম্বর মাসে পাকিস্তানি সহায়তায় কিছু দুষ্কৃতিকারী না মানে কিছু বিচ্ছিন্নবাদী শক্তি কাশ্মীরে প্রবেশ করেছিল এবং তারা প্রায় জামু পর্যন্ত এসে গেছিল। তখন কাশ্মীরের যে মহারাজা ছিলেন হরি সিং, তিনি তড়িঘড়ি করে ভারতের প্রধানমন্ত্রী নেহরুর কাছে সাহায্য প্রার্থনা করেন এবং নেহরু বলে আমরা সাহায্য করব, তবে তোমাকে ভারতের অংশ হিসাবে আসতে হবে। তখন হরি সিং সেটা মেনে নেন এবং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন উনি যেটা স্বাক্ষর করেন সেই স্বাক্ষরের ক্ষেত্রে কাশ্মীর ভারতের হয়ে যায়। তবে পাকিস্তান যে অংশটা দখল করেছিল সেই অংশটা পাকিস্তানের হাতে রয়ে যায়। এইভাবে কাশ্মীর দুই ভাগে থাকে, তবে ভারত বলে সমস্ত কাশ্মীরই আমাদের, কাশ্মীর বলে পাকিস্তান বলে সমস্ত কাশ্মীর আমাদের। পরে জাতিসংঘের অধীনে একটা সিদ্ধান্ত হয়েছিল 1951 সালে যে এখানে একটা গণভোট হবে এবং কাশ্মীরের জনগণই তারা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, তারা গণভোটের মাধ্যমে তারা ভারতে যেতে চায় না পাকিস্তানে যেতে চায় স্বাধীন হতে চায়, এই এই ধরনের সিদ্ধান্ত মানে এটাকে বলা হয়েছিল প্লেবিসিট। তো প্লেবিসিটের দুইটা পূর্ব শর্ত ছিল, একটা হলো যে অঞ্চলে শান্তি আসতে হবে অর্থাৎ কোনো ধরনের সামরিক সংঘর্ষ হবে না এবং পাকিস্তান তার সমস্ত সামরিক বাহিনী কাশ্মীর থেকে প্রত্যাহার করতে হবে। তো পাকিস্তান কিন্তু সেই বিষয়টা এখনো কার্যকরী করেনি, পাকিস্তান তার সামরিক বাহিনী কাশ্মীর থেকে প্রত্যাহার করেনি, যে কারণে গণভোটটাও হয়নি। তো এইভাবে কাশ্মীর গত 70 বছর ধরে বিভক্ত অঞ্চল হিসাবে, সেটা পাকিস্তানের অধীনে কিছুটা ভারতের অধীনে। কাশ্মীরকে কাশ্মীরের জনগণকে খুশি করার জন্য ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, কাশ্মীরের যে রাজা ছিলেন হরি সিং এবং তখন কাশ্মীরের যে মুখ্যমন্ত্রী বা তাকে প্রধানমন্ত্রী বলা হতো শেখ হাসিনার সঙ্গে চুক্তি করেছিলেন যে কাশ্মীরকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হবে এবং সেই বিশেষ মর্যাদা মানে ভারতের অন্য অন্য রাজ্যের ক্ষেত্রে যেটা না সেটা কাশ্মীরের ক্ষেত্রে একটা বিশেষ দেওয়া হবে। তো সেই সিদ্ধান্তে বিরোধিতা করেন নেহরুর মন্ত্রী পরিষদের সদস্য শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি একজন বাঙালি কলকাতার, আশুতোষ মুখার্জির ছেলে, তিনি কংগ্রেসে ছিলেন। পরে এই সিদ্ধান্তের ভিত্তিতে উনি কংগ্রেস থেকে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেন এবং কংগ্রেস থেকে পদত্যাগ করেন। তারপরে উনি 1952 সালে ভারতীয় জনসংঘ নামে একটা রাজনৈতিক দল করেন, তারই উত্তরসূরি হলো ভারতীয় জনতা পার্টি বিজেপি, যেটা এখন ভারতের ক্ষমতাসীন রাষ্ট্র। তো সর্বশেষ যে সিদ্ধান্তটা হলো 4 অগাস্ট এই কদিন আগে, যে 370 ধারা যেটা ভারতের সংবিধানে অস্থায়ী বলা হতো একটা ধারা ছিল যে যার অধীনে কাশ্মীর বিশেষ মর্যাদায় শাসিত হবে, সেটা প্রত্যাহার করে নেওয়া হলো এবং তারা বিজেপি বলছে যে এটা শ্যামাপ্রসাদ মুখার্জি যেটা চেয়েছিলেন সেটাকে এখন বাস্তবায়ন করা হলো, কাশ্মীরকে আর বিশেষ মর্যাদা দেওয়া হবে না। এবং শুধু তাই নয়, একটা অবনতির ঘটনা যেটা ঘটলো যে কাশ্মীর যে একটা রাজ্য ছিল ভারতের, সেটা এখন রাজ্য নেই, তার এখন কেন্দ্রীয় শাসিত এলাকা, কেন্দ্রশাসিত এলাকা, এবং কাশ্মীরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, জম্মু এন্ড কাশ্মীর একটা এলাকা এবং লাদাখ আরেকটি এলাকা, দুটোই এখন কেন্দ্রশাসিত এলাকা। এটাই হচ্ছে সর্বশেষ সিদ্ধান্ত।
জি, বলা হয়েছে, বলা হয়ে থাকে যে 1952 সালে এই কাশ্মীর প্রশ্নে পণ্ডিত জওহরলাল নেহরু তখনকার প্রধানমন্ত্রী এবং আপনি যেমন বললেন জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মধ্যে মতদ্বৈততা হয়েছিল, এবং তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্ভবত বলেছিলেন যে কাশ্মীর ভারতের অংশ এবং ভারতেরই থাকবে এবং বিশেষ মর্যাদা দেওয়া হবে না কাশ্মীরকে। এই মতদ্বৈততা
স্লোগানও তৈরি করেছিলেন।
জি,
ওনার স্লোগানটা ছিল যে এক দেশ মে দো বিধান দো প্রধান দো নিশান নাই হো সকতে, অর্থাৎ একই দেশে দুই বিধান আইন, দুই প্রধান মানে
এবং দুই পতাকা,
এবং দুই নিশান দুই পতাকা, এটা হতে পারে না,
যেটা কাশ্মীরের জন্য ছিল,
যেটা কাশ্মীরের জন্য করা হয়েছিল।
জি, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তো 47-এর দেশ ভাগের সময় বঙ্গভঙ্গের ব্যাপারেই সমর্থন ব্যক্ত করেছিলেন, তাই না?
হ্যাঁ জি, এটা এটা সঠিক। শুধু তাই নয়, শ্যামাপ্রসাদ মুখার্জি যদি আমরা আর একটু অতীতে যাই, উনি 1941-42 সালে বেঙ্গলের যে মন্ত্রী পরিষদ ছিল শেরেবাংলা ফজলুল হক, সেই মন্ত্রী পরিষদের উনি অর্থমন্ত্রী ছিলেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ একজন একটা পদ উনি রেখেছিলেন। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি যখন 47-এ ভারতকে ভাগ করা হয়, তিনি একটা কথা বলেছেন, তিনি কোনো উগ্রবাদী মনে বলেন, তিনি বলেছেন যে উভয় সম্প্রদায়ের স্বার্থে বাংলাকে ভাগ করাটা প্রয়োজন, মানে মুসলমানদের একটা অংশে তারা চলে যাবে, হিন্দুরা থাকবে ভারতের সাথে। এইটা ছিল উনি বলেছেন উভয় সম্প্রদায়ের নিরাপত্তার স্বার্থে, এবং উনি দৃষ্টান্ত দেখিয়েছিলেন যে কলকাতায় যে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছিল এবং তার পরবর্তীতে নোয়াখালীতে যে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছিল, উনি বলেছেন যে এই দুইটা দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি যে এই দুই সম্প্রদায় একসাথে থাকতে পারবে না। সে কারণে উনি বলেছেন যে বাংলাকে ভাগ করা উচিত, মুসলিম বাংলা একটা হবে এবং পশ্চিম বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ তারা ভারতের সাথে থাকবে, সেই লক্ষ্যে উনি কথাটা বলেছিলেন।
কারণ সেটাই ছিল না, অনেকে যেমন বলে থাকেন যে বরাবরই অবিভক্ত বঙ্গভূমে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা ছিল বিধায় তিনি এরকম একটা সিদ্ধান্তে?
হ্যাঁ, যেহেতু উনি বলেছিলেন যে যেহেতু পূর্ববঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বারা মানে সমাজ চালিত ছিল, সেখানে তো হিন্দুরা হয়তো আশ্বস্তি পাবে না বা তারা হয়তো নিরাপদে বাস করতে পারবে না, তবে ওনার এই উদ্যোগের সাথে কিন্তু একমত প্রকাশ করেছিলেন হোসেন শহীদ সরওয়ার দেশায়ও।
জি,
দুজনে মিলে কিন্তু লর্ড মাউন্টব্যাটেনের কাছে একটা পত্র দিয়েছিলেন যে তোমরা ভারতকে কিভাবে ভাগ করবে সেটা অন্য জিনিস, কিন্তু বাংলাকে ভাগ করো, এবং এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এক পাশে থাকবে, হিন্দু সংখ্যাগরিষ্ঠ অন্য পাশে থাকবে। এটাই হোসেন শহীদ সরওয়ার দিয়ে এবং শ্যামাপ্রসাদ মুখার্জি দুজনে মিলেই এই উদ্যোগটা নিয়েছিলেন।
জি, ইদানিং ফেসবুকে একটা চিঠি বের হয়েছে, এটা প্রকাশিত হয়েছিল 1952 জানুয়ারি মাসের 2 তারিখে কলকাতার অমৃতবাজার পত্রিকায়। এটা পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা একটি চিঠি, যেটাতে উনি বলেছিলেন যে কাশ্মীরের প্লেবিসিটের মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণ করা হবে এবং তিনি জাতিসংঘকে এ বাবদে কথাও দিয়েছিলেন। আপনি এই চিঠি কি আপনার নজরে পড়েছে?
হ্যাঁ, এই চিঠিটা আমার নজরে পড়েছে
এবং
সুন্দর ভাষায় পণ্ডিত নেহরু এই চিঠিটা লিখেছিলেন।
জি জি,
যে আমি যে কথা দিচ্ছি, যে অঙ্গীকার দিচ্ছি, আমি অঙ্গীকার ভঙ্গ করবো না, কাশ্মীরের জনগণের মতামত নিয়ে কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারিত হবে, এবং সেটা যদি গণভোটের গণভোটের মাধ্যমে হয় সেটাই, সেই গণভোটের ফলাফল আমরা মেনে নিব, মেনে নিয়ে আমরা কাশ্মীর থেকে সরে আসবো। কাশ্মীর যদি তারা ভারতের সঙ্গে না থাকতে চায় তবে সেই আমরা সেই তাদের সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা কাশ্মীর থেকে সরে আসবো, উই উইল কুইট কাশ্মীর, এই কথাটা বোধ হয় ওনার সেই চিঠিতে ছিল। তবে এই গণভোটে যে পূর্ব শর্ত যে দুটো ছিল, সেই পূর্ব শর্তটা কিন্তু অনেকেই মানে উল্লেখ করে না, একটা পূর্ব শর্ত ছিল যে অঞ্চলে সম্পূর্ণ শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে এবং কাশ্মীর থেকে পাকিস্তানের সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। এই এই দুটো পূর্ব শর্তে তারপরে জাতিসংঘের একটা প্লেবিসিট অ্যাডমিনিস্ট্রেটর করা হয়েছিল, ওনার অধীনে প্লেবিসিট হবে, মানে এই গণভোট হবে জাতিসংঘের অধীনে, জাতিসংঘের তদারকিতে। এটা ছিল এই গণভোটের কথা। শুধু গণভোট হবে, গণভোট হবে কথাটা সাধারণত আমরা বলে থাকি, কিন্তু গণভোটের মানে আনুষাঙ্গিক আরো কিছু সিদ্ধান্ত ছিল বা আরো কিছু প্রস্তাব ছিল যেগুলো এখনো মানে কার্যকরী করা হয়নি। যেমন পাকিস্তান তার সামরিক বাহিনী এখন প্রত্যাহার করেনি, ওই আজাদ কাশ্মীরকে তাদের নিয়ন্ত্রণে যে কাশ্মীর সেটাকে আজাদ কাশ্মীর ঘোষণা করে সেখানেই তারা তাদের দখল রেখেছে।
জি, আপনি এই যে বললেন যে শান্তিপূর্ণ একটা পরিবেশ নিশ্চিত হতে হবে, তো এই শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দায়িত্বটা কার?
জাতিসংঘের, এবং জাতিসংঘের একটা কমিশনও এর জন্য একটা প্রতিষ্ঠিত করা হয়েছিল, ইউনাইটেড নেশন কমিশন ফর ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। এটা এখনো কাগজে কলমে এখন একটা আছে, এটা জাতিসংঘের সবচেয়ে পুরনো ইউএন স্পেশাল কমিশন। আজকাল কিন্তু শান্তি রক্ষা জন্য আফ্রিকাতে বিভিন্ন দেশে জাতিসংঘের থাকে, এটাও জাতিসংঘের অধীনে এখানে এই শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এই সনদটা বা এই সার্টিফিকেটটা জাতিসংঘকে দিতে হবে, এবং গণভোটটাও অনুষ্ঠিত হবে জাতিসংঘের তদারকি, মানে জাতিসংঘের অধীনে। পাকিস্তান বা ভারত এই গণভোটকে নিয়ন্ত্রণ করবে না, সেটাই ছিল জাতিসংঘের সিদ্ধান্ত 1949 সালে।
জি, কাশ্মীরি মুক্তি যোদ্ধাদের একটা অংশ পাকিস্তানের জেলেও বছরের পর বছর মেয়াদ কাটিয়েছেন, এবং তারা বলেন যে কাশ্মীর আমরা আজাদ চাই পাকিস্তানের সঙ্গে যোগ দেবার জন্য নয়, ভারতের অন্তর্ভুক্ত হয়ে থাকবার জন্যও নয়, কাশ্মীর একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে, দেশ হবে কাশ্মীরিদের জন্যে। তো এটার যথার্থ কতটুকু আপনার কাছে?
এটা তো ওই যখন মানে প্রথম সিদ্ধান্ত হয়েছিল যে গণভোটটা হবে কাশ্মীরিরা কি পাকিস্তানের অংশ হবে না ভারতের অংশ হবে না তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে, তো আমি ভারতের অত্যন্ত খ্যাতনামা প্রয়াত সাংবাদিক কুলদীপ নায়ের একটা মন্তব্য প্রতিবেদন কয়েক বছর আগে আমি পড়ছিলাম। উনি বলেছিলেন যে কাশ্মীরের যুব সমাজকে যদি জিজ্ঞেস করা হয় 90% বলবে আমরা আজাদি চাই, আজাদি মানে স্বাধীনতা, ভারতও চাই না পাকিস্তানও চাই না। এবং গত বছর খানেকের মধ্যে বোধহয় ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস নামে যে দৈনিক পত্রিকাটা আছে সেখানে যে জরিপের ফলাফল দেখিয়েছে সেখানে বলা হয়েছে যে জম্মুতে 90% জনগণ পাকিস্তানের স্বাধীনতার পক্ষে ভোট দিবে, এবং কাশ্মীর যদিও হিন্দু সংখ্যাগরিষ্ঠ তারাও স্বাধীনতার পক্ষে ভোট দিবেন, আর যদি তারা পাকিস্তান বা ভারতের মধ্যে তাদেরকে বেছে নিতেই হয় তাহলে জম্মুতে 90% দিবেন পাকিস্তানের পক্ষে এবং মানে শ্রীনগরে 90% দিবেন ভারতের পক্ষে, লাদাখটা এখানে মানে এখানে আসেনি, লাদাখটা তো বুদ্ধ সংখ্যাগরিষ্ঠ এলাকা। তো এই যে জনগণের মধ্যে বিভক্তি, এটা তো শুধু রাজনৈতিক বিভক্তি নয়, এটা তো আমি তো বলি যে একটা তাদের মনোজগতের বিভক্তি। এই বিভক্তির কারণে কোনদিন কাশ্মীরের বাসিন্দারা কাশ্মীর জনগণ এক ঐক্যমতে আসতে পারবেন কিনা, তাদের ভবিষ্যৎ কি হবে সেটা তো একটা বড় প্রশ্ন রয়েছে। একদিকে যুবকরা বলছে আজাদি, আরেকদিকে বলছে যদি আমরা এই এলাকার বাসী তারা ভারতের হতে চাই, ওই এলাকার বাসী কাশ্মীরের পাকিস্তানের হতে চাই, আবার পাকিস্তান আজাদ কাশ্মীর ধরে রেখেছে এবং কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে একাধিকবার ইতিমত সামরিক যুদ্ধ হয়েছে, 1948 হয়েছে, 1965 হয়েছে, 1971 সালেও সেই দাব ছিল, এবং শেষ পর্যন্ত কার্গিলকে কেন্দ্র করে যখন পাকিস্তান ভারতের ভেতরে অনুপ্রবেশ করেছিল। তো কাশ্মীরের শান্তিপূর্ণ অবস্থান কবে আসবে না এটা কিন্তু বলা খুব কঠিন, এবং সম্প্রতি যে সিদ্ধান্ত নিল ভারতের লোকসভা এবং রাজ্যসভায় যে 370 ধারা এবং 35A ধারাকে বাতিল করা হবে এবং কাশ্মীরকে দুই ভাগে ভাগ করা হবে, কেন্দ্রশাসিত এলাকা হবে, এটা কাশ্মীরের জনগণ কতটুকু মেনে নেবে কি নেবে না, এটা এখনো বোধ হয় বলার সময় এখনো আসেনি। এটা এটা নিয়ে ভারতের ভেতরেও অনেক ধরনের দ্বিমত রয়েছে। আপনি কালকে হয়তো লক্ষ্য করেছেন যে গতকালকে কংগ্রেস পার্টির যে দীর্ঘ একটা বৈঠক হয়েছে কয়েক ঘন্টা ধরে, সেটা মূলত ছিল ভারত কংগ্রেসের এখন নেতৃত্ব কার হাতে দেওয়া হবে, যেহেতু রাহুল গান্ধী থাকবেন না সেখানে। কিন্তু কাশ্মীর নিয়ে যে প্রসঙ্গ কথা উঠেছিল, দেখা গেল যে কাশ্মীর নিয়েও কিন্তু বা 370 ধারা নিয়েও কিন্তু কংগ্রেসের ভিতরেও দ্বিমত রয়েছে। মানে কংগ্রেসও ঐক্যমত আসতে পারছে না যে এটা কি ঠিক না, কারণ 370 ধারা বাতিল করাটা কিন্তু ভারতের অন্যান্য রাজ্যে কিন্তু সহজে মেনে নিয়েছে, এটা নিয়ে উল্লাস হয়েছে। কাশ্মীরের ক্ষেত্রেও তো উল্লাস দূরের কথা, কাশ্মীর এখন প্রায় কার্ফিউর মতো একটা অবস্থায় তারা বাস করছে, কিন্তু ভারতের অন্যান্য অংশে কিন্তু এটা নিয়ে উল্লাস হয়েছে। একই সাথে যেটা খুব গুরুত্বপূর্ণ যে কথাটা, কাশ্মীরের পণ্ডিত যারা আছেন, পণ্ডিত যারা মানে জওহরলাল নেহরু হচ্ছে সেই পরিবারের একজন সদস্য, পণ্ডিতরা কিন্তু 370 ধারার পক্ষে তারা ঐক্যমত প্রকাশ করেছে ইতিমধ্যে। এবং আর একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে 1990 সালে কাশ্মীরে প্রায় 100,000 কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করা হয়েছে, এবং তারা কাশ্মীর জন্য প্রাণের ভয়ে তারা কাশ্মীর ছেড়ে তারা ভারতের অন্যান্য এলাকায় চলে গেছেন। এটাও এই এই ঘটনাগুলো কিন্তু মানে বাস্তবতা, কাশ্মীরের ইতিহাসের এই ঘটনাগুলো কিন্তু অত্যন্ত বাস্তবতা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাশ্মীরের শেষ পর্যন্ত কি হবে সেটা বলা কঠিন এই মুহূর্তে।
জি, আপনি এক সময় সামরিক কর্মকর্তা ছিলেন, পরবর্তীতে আপনি কূটনীতিকের দায়িত্ব পালন করেছেন, আপনি কলাম লেখেন নিয়মিতভাবে রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিক বিষয়াবলী পর্যালোচনা করেন। আপনার কাছ থেকে আমরা উপসংহারে জানতে চাইব যে আর্থসামাজিক বুনিয়াদের ভিত্তিতে নিরাপত্তার নিরিখে সামরিক দিক থেকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে কাশ্মীরের ভবিষ্যৎ কি রকম হতে পারে, এটা কি মানে একটা সম্ভব?
না, যদি কাশ্মীর যদি মানে এখন তো কাশ্মীরের স্বাধীনতার পাকিস্তান ও একদমই প্রকাশ্যে বলেছে এটা প্রশ্নই ওঠে না, ভারতের একই অবস্থান, এই এক জায়গায় পাকিস্তান এবং ভারতের মধ্যে মানে একটা মতভেদ রয়েছে যে স্বাধীনতা আর কাশ্মীরের জন্য সম্ভব নয়, মানে কাশ্মীরকে বিভক্ত করা হবে বা একই রাষ্ট্র অধীনে যাবে, এবং এটা মানে কাশ্মীর স্বাধীন রাষ্ট্র হিসাবে ভায়াবল আপনি যেটা বলছেন সম্ভাব্য কিনা। দেখেন ভুটানও কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র, এবং ভুটান কিন্তু মানে ভুটানে কোনো মানে তাদের সমুদ্রে যাওয়ার কোনো পথ নেই, তারা ল্যান্ড লকড কান্ট্রি যেটা বলা হয়, নেপালের একই অবস্থা। তো কাশ্মীর আফগানিস্তানের তাই, আফগানিস্তান অনেক বড় এলাকা, তো কাশ্মীর কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা স্বনির্ভর ছিল। পর্যটকের ক্ষেত্রে ধরেন কাশ্মীর বোধ হয় ভারতের সবচেয়ে বেশি পর্যটক এলাকা, যেখানে সকলে পর্যটন মানে পর্যটক, এবং ভারতের মানে ঐতিহাসিক সিনেমা জগৎ কিন্তু অনেকটা কাশ্মীরের উপরেই নির্ভরশীল ছিল। কাশ্মীরের অস্থিরতা নামার কারণে তারা এখন সুইজারল্যান্ড ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে। তো স্বাধীন রাষ্ট্র হিসেবে কাশ্মীর আমি মনে করি যে হয়তো একটা সম্ভাবনা তাদের যথেষ্ট ছিল, তবে রাজনৈতিক প্রশ্নে যদি আমরা যাই তবে এটা মানে এটার আর বোধহয় আর সম্ভব নেই এখন। মানে এখন যেটা ভারত সরকারের মূল দায়িত্ব বা মূল কর্তব্য আমি বলবো যে কাশ্মীরের লোকের মন জয় করাটা, এটা এটাই হতে হবে ভারতের সরকারের সবচেয়ে প্রথম এবং মুখ্য লক্ষ্য। আগামীকাল কাশ্মীরে ঈদ উল আজহা, সেখানে কাশ্মীরের জনগণ কতটুক মানে নিরাপত্তা বাহিনীর নজরদারিতে তার ঈদ পালন করতে হবে, কতটুক তারা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবেন, এখনো তো সেখানে সামরিক বাহিনীর মোতায়েন রয়েছে এবং সামরিক বাহিনীর সংখ্যা আরো বাড়ানো হয়েছে, এখনো ইন্টারনেট পুরো ওখানে বন্ধ আছে, টেলি যোগাযোগ অনেকটা সীমিত, সেই একটি অস্বাভাবিক, হ্যাঁ যদিও নিরাপত্তার স্বার্থে এই ধরনের পদক্ষেপ ভারত সরকার নিয়েছে তাই তারা বলছে, কিন্তু কাশ্মীরের জনগণ আগামীকালের ঈদ কি পরিবেশে কি মনোভাব নিয়ে তারা পালিত করবেন এটা আমাদের লক্ষ্য করা প্রয়োজন, এবং ভারতের সরকার কতটুক পরিস্থিতি শিথিলতা আনতে পারবে যে জনগণ যেন শান্তিপূর্ণ ভাবে স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করতে পারেন। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এটা ভারত সরকারের উপর সম্পূর্ণ নির্ভরশীল, তারা কি ধরনের পদক্ষেপ নিবে, কি ধরনের যুগান্তকারী উদ্যোগ তারা নিবে যে কাশ্মীরের জনগণের মন জয় তারা করতে পারবে। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারত ভারতের সরকারের জন্য।
আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।